শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে সমর্থ হওয়ায় আমরা খুশি। আমাদের শেষ পাঠে আমরা দেখেছিলাম ফেরাউন কীভাবে আল্লাহর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিলেন। বনি ইসরায়েলিদের যারা মিশরে গোলাম হিসাবে ছিল, আল্লাহ তাদেরকে রক্ষা করার অভিপ্রায় নিয়েছিলেন, কিন্তু মিশরের রাজা তাদেরকে তার গোলাম হিসাবে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। যা হোক, একটা ডিমের একটা পাথরের সাথে লড়াই করা উচিত নয়। এভাবে আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে আল্লাহ মিশরের উপর মূসা আর হারুনের কথার মাধ্যমে নয়টি গজব এনেছিলেন। এইসব অলৌকিক ঘটনা আর ইঙ্গিত ফেরাউনকে আল্লাহর কালামের কাছে বশ্যতা স্বীকার করায়নি এবং বনি ইসরায়েলিদের তার দেশ থেকে যেতে দেননি। আজকে আমরা আগের গল্পটি চালিয়ে যাব এবং দেখব আল্লাহ কিভাবে ফেরাউনের উপর দশম এবং চূড়ান্ত গজবটি এনেছিলেন, যাতে ফেরাউন বনি ইসরায়েলিদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেন। আমাদের গত পাঠে নবম গজবের পরে আমরা ফেরাউনকে মূসা আর হারুনকে বলতে শুনেছিলাম,
আমার কাছ থেকে দূর হও, সাবধান, আর কখনো আমার সামনে এসো না। যেদিন তুমি আমার সামনে পড়বে সেই দিনই তোমার মরণ হবে।
চলুন দেখি ১১তম অধ্যায়ে আল্লাহ কিভাবে মূসার মুখ দিয়ে ফেরাউনকে উত্তর দিয়েছিলেন। কিতাব বলে,
মূসা ফেরাউনকে বললেন, মাবুদ বলছেন তিনি মাঝরাতে মিশর দেশের মধ্য দিয়ে যাবেন, তাতে মিশর দেশের সব পরিবারের প্রথম ছেলে মারা যাবে। সিংহাসনের অধিকারী ফেরাউনের প্রথম ছেলে থেকে শুরু করে জাতা ঘোরানো বান্দির প্রথম ছেলে পর্যন্ত কেউ বাদ যাবে না। এছাড়া পশুদেরও প্রথম পুরুষ বাচ্চা মারা যাবে। এতে গোটা মিশর দেশে এমন কান্নার রোল উঠবে যা আগে কখনো ওঠেনি আর কখনো উঠবেও না। কিন্তু বনি ইসরায়েলীয়দের মধ্যে একটা কুকুরের ডাক পর্যন্ত শোনা যাবে না, তা মানুষ দেখেই হোক আর পশু দেখেই হোক। এতে আপনারা জানতে পারবেন যে মাবুদ মিশরীয় এবং বনি ইসরায়েলীয়দের আলাদা করে দেখেন। আপনার এইসব কর্মচারী এসে আমার সামনে হাঁটু পেতে বলবে, আপনি আপনার সব লোকজন নিয়ে বের হয়ে যান, তারপর আমি চলে যাব। এই কথা বলে মূসা রেগে আগুন হয়ে ফেরাউনের কাছ থেকে চলে গেলেন।
এভাবেই আমরা দেখি আল্লাহ কিভাবে মিশরের জমিনে একটা গজব আনার পরিকল্পনা করেছিলেন, যেটা অন্য সব গজবগুলোর থেকে মারাত্মক ছিল। আল্লাহ মিশরের সব পরিবারের প্রথম ছেলের আসন্ন মৃত্যুর ঘোষণা দিয়েছিলেন। কি ভয়ানক একটা গজব! এবং বনি ইসরায়েলিদের প্রথম সন্তানদের কি হয়েছিল? তারাও কি মিশরীয়দের সাথে মারা গিয়েছিল? অবশ্যই তারা আল্লাহর বিচার থেকে পালানোর যোগ্য ছিল না, কারণ তারাও ছিল গুনাহকারী যেমন মিশরীয়রা ছিল। যা হোক, বিশ্বাসযোগ্য ও ক্ষমাশীল আল্লাহ বনি ইসরায়েলিদের গজব থেকে রক্ষার জন্য একটা পরিকল্পনা সাজিয়েছিলেন। চলুন আমরা দ্বাদশ অধ্যায়ে চালিয়ে যাই আর শুনি আল্লাহ মূসাকে বনি ইসরায়েলিদের কি করতে নির্দেশনা দিয়েছিলেন, যাতে তাদের প্রথম ছেলে সন্তান মৃত্যু থেকে রেহাই পায়। কিতাব বলে,
মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা সমস্ত বনি ইসরায়েলীয়দের জমায়েত করে বলে দাও, এই মাসে ১০ তারিখে প্রত্যেকটি পরিবারের কর্তা নিজের পরিবারের জন্য একটা করে ভেড়ার বাচ্চা বেছে নেয়। সেই বাচ্চাটা হবে ছাগল বা ভেড়ার পাল থেকে বেছে নেয়া একটা এক বছরের পুরুষ বাচ্চা। তার শরীরে কোথাও যেন কোনো খুঁত না থাকে। বাচ্চাটা এই মাসের ১৪ তারিখ পর্যন্ত রাখতে হবে। তারপর সেই দিন বেলা ডুবে গেলে পর গোটা ইসরায়েল সমাজের প্রত্যেকটি পরিবার নিজের নিজের ভেড়ার বাচ্চা জবাই করবে। তারপর যে সব ঘরে তারা সেই ভেড়ার গোস্ত খাবে, সেই সব ঘরের দরজার চৌকাঠের দুপাশে এবং উপরে কিছু রক্ত নিয়ে লাগিয়ে দেবে। এই রাতেই তারা সেই গোস্ত আগুনে সেকে খামিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে। সেই গোস্ত তোমরা কাঁচা বা পানিতে সিদ্ধ করে খাবে না, কিন্তু মাথা, পা এবং ভিতরের অংশগুলো শুদ্ধ তা আগুনে সেকে নিয়ে খাবে। যে বাড়িতে ভেড়ার বাচ্চা জবাই করা হবে সেই বাড়িতেই তা খেতে হবে, বাড়ির বাইরে তা নেয়া চলবে না এবং সেই ভেড়ার একটা হাড়ও ভাঙা চলবে না। তোমরা এই অবস্থায় তা খাবে। তোমাদের কাপড় থাকবে কোমরে গোটানো, পায়ে থাকবে জুতা এবং হাতে লাঠি। তোমরা তাড়াহুড়ো করে খাবে। এটা হল মাবুদের উদ্দেশ্যে উদ্ধার করা মেজবানী। সেই রাতেই আমি মিশর দেশের ভিতর দিয়ে যাব এবং মানুষের প্রথম ছেলে ও পশুর প্রথম পুরুষ বাচ্চাকে মেরে ফেলব। আমি মিশরের সব দেবদেবীদের উপর গজব নাজেল করব। আমি মাবুদ। কিন্তু তোমাদের ঘরে যে রক্ত লাগানো থাকবে সেটাই হবে তোমাদের চিহ্ন, আর আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব। তাতে মিশর দেশের উপর আমার গজবের বিপদ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে।
এখানে একটু থামা যাক। আপনি কি দেখলেন? ইসরায়েলিদের প্রথম ছেলে সন্তানদের মৃত্যু থেকে রক্ষার জন্য এবং মিশরে ইসরায়েলের সমস্ত লোকদের গোলামীর বন্ধন থেকে মুক্ত করার পরিকল্পনার বিষয়ে আল্লাহ যে হুকুম দিয়েছিলেন, এটা একটা চমকপ্রদ পরিকল্পনা ছিল, যেটা মানুষের চিন্তা অনুযায়ী ছিল খুবই পরিহাস করার মতো। তিনি ভেড়ার বাচ্চার রক্তের মাধ্যমে তাদের মুক্ত করেছিলেন, খুতহীন ভেড়ার বাচ্চার রক্ত, যে রক্ত দিয়ে তারা তাদের ঘরের দরজার চৌকাঠে চিহ্ন দিয়েছিলেন। তাদের প্রথম ছেলে সন্তানদের কেবল ভেড়ার বাচ্চার রক্তের মাধ্যমেই রক্ষা করা সম্ভব ছিল। মূসা আর হারুনের সাথে আল্লাহর কথা বলা শেষ হওয়ার পর তারা ইসরায়েলের সকল বয়স্কদের একসাথে জড়ো করে ভেড়ার বাচ্চার জবাই করার বিষয়ে আল্লাহ যা বলেছিলেন তাদের সেগুলো বললেন। মাবুদ কিভাবে মৃত্যুর গজব থেকে তাদের প্রথম ছেলেদের রক্ষা করার পরিকল্পনা করেছিলেন সে ব্যাপারে যখন বনি ইসরায়েলিদের বয়স্ক ব্যক্তিরা শুনলেন, তখন তারা উবুর হলেন আর মাবুদের ইবাদত করলেন। এরপরে বয়স্করা এবং ইসরায়েলের সমস্ত লোকেরা ঠিক তাই করলেন যা আল্লাহ মূসাকে নির্দেশ দিয়েছিলেন। কিতাব বলে,
তারপর মাঝরাতে মাবুদ মিশর দেশের প্রত্যেকটি প্রথম ছেলেকে মেরে ফেললেন। এতে রাজসিংহাসনের অধিকারী ফেরাউনের প্রথম ছেলে থেকে জেলখানার কয়েদির প্রথম ছেলে পর্যন্ত, এমনকি পশুদের প্রথম পুরুষ বাচ্চা মারা পড়ল। সেই রাতে ফেরাউন ও তার কর্মচারী এবং মিশরের প্রত্যেকটি লোক ঘুম থেকে জেগে উঠল, আর সারা মিশর দেশে একটা কান্নার রোল পড়ে গেল, কারণ এমন একটাও বাড়ি ছিল না যেখানে কেউ মারা যায়নি।
আপনি কি শুনেছেন সেই ভয়ঙ্কর রাতে কি হয়েছিল? আল্লাহ কি যেমনটা করবেন বলেছিলেন সেরকমভাবে মিশরের বিচার করেছিলেন? হ্যাঁ, তিনি করেছিলেন। মধ্যরাতে ধ্বংসের ফেরেস্তা রাজার প্রথম ছেলে থেকে কয়েদির প্রথম ছেলে পর্যন্ত সব প্রথম ছেলেকে আঘাত করে মিশরের মধ্যে দিয়ে গিয়েছিলেন। সেই রাতে পুরো মিশর জুড়ে তীব্র কান্না আর আর্তনাদ শোনা গিয়েছিল, কারণ একটা মিশরীয় বাড়িও ছিল না যেখানে কেউ মারা যাননি। কিন্তু বনি ইসরায়েলিদের ঘরে কি হয়েছিল? আল্লাহ কি তাদের প্রথম ছেলেকে মৃত্যুর গজব থেকে রক্ষা করেছিলেন? আপনি কি মনে করেন? আল্লাহ তাদের ওয়াদা দিয়ে বলেছিলেন,
আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে যাব।
আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের লোকেরা সেভাবে তাদের ঘরের দরজায় ভেড়ার বাচ্চার রক্ত দিয়ে দাগ দিয়েছিল, ফলস্বরূপ তাদের প্রথম ছেলেদের মধ্যে একজনও মারা যাননি। যা হোক, মিশরীয়দের ঘরে প্রত্যেক প্রথম ছেলে মারা গিয়েছিল, কারণ তারা আল্লাহর দেখানো মুক্তির পথ ভেড়ার বাচ্চার রক্তের প্রক্রিয়ায় অংশ নেননি। এখানে কিতাব বলে,
ফেরাউন সেই রাতেই মুসা ও হারুনকে ডেকে এনে বললেন, তোমরা বনি ইসরায়েলদের সঙ্গে নিয়ে আমার লোকদের মধ্য থেকে বের হয়ে যাও। তোমরা যেমন বলেছ সেইভাবে গিয়ে মাবুদের এবাদত করো, আর আমাকেও দোয়া করো। মিশরীয়দের ভয় হল যে তারাও হয়তো মারা পড়বে, এজন্য তারা বনি ইসরায়েলদের তাগাদা দিতে লাগল যেন তারা তাড়াতাড়ি করে তাদের দেশ থেকে বের হয়ে যায়।
অবশেষে ফেরাউন পরাজয় স্বীকার করে নেওয়া ছাড়া কিছুই করার ছিল না, এবং তিনি বনি ইসরায়েলীদের যেতে দিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রথমে ফেরাউন কিভাবে মুসা আর হারুনকে বলেছিলেন, কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলীদের যেতে দেব? এই মাবুদকেও আমি চিনি না, আর ইসরায়েলীদেরও আমি যেতে দেব না। কিন্তু শেষে এসে ফেরাউন আর সমস্ত মিশরীয়রা স্বীকার করে নিতে বাধ্য হল যে ইব্রাহিম, ইসাক ও ইসরায়েলের আল্লাহই সর্বশক্তিমান আল্লাহ। তাদের যে কোনো আদর্শ, ভক্তির পাত্র আর ধার্মিকদের থেকে যিনি শক্তিশালী। একটা ডিমের একটা পাথরের সাথে লড়াই করা উচিত নয়, আল্লাহর সাথে লড়াই করে কেউ জিততে পারে না। সেই রাতে বনি ইসরায়েলীরা মিশর থেকে মিশরীদের দেওয়া অনেক সম্পদ সাথে করে নিয়ে তাদের যাত্রা বা হিজরত শুরু করল। কিতাব বলে,
বনি ইসরায়েলীয়েরা মুসার কথা মতো মিশরীয়দের কাছ থেকে সোনারূপার জিনিস এবং কাপড়চোপড় চেয়ে নিল। তারা যা চাইবে মিশরীয়রা যাতে তাদের তাই দেয়, সেজন্য মাবুদ আগেই মিশরীয়দের মনে বনি ইসরায়েলীয়দের প্রতি একটা দয়ার মনোভাব সৃষ্টি করেছিলেন। এইভাবে তারা মিশরীয়দের অনেক কিছু অধিকার করে নিলেন। মিশর দেশে বনি ইসরায়েলীয়রা মোট 430 বছর বাস করেছিল।
এ সব কিছু ঘটেছিল আল্লাহ হাজার বছর আগে ইব্রাহিমকে যা ওয়াদা করেছিলেন সেটা পূরণ করার জন্য। তিনি ওয়াদা করেছিলেন,
তুমি এই কথা নিশ্চিত করে জেনো, তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের গোলাম হয়ে 400 বছর পর্যন্ত জুলুম ভোগ করবে। কিন্তু যে জাতি তাদের গোলাম করে রাখবে সেই জাতির উপর আমি গজব নাজেল করব। পরে তারা অনেক ধনদৌলত নিয়ে সেই দেশ থেকে বের হয়ে আসবে।
উদ্ধার ইদনামে যে গল্পটা আজকে আমরা জেনেছি সেটা লুকানো গোপন সম্পদে ভরপুর একটা গভীর আর প্রশস্ত মহাসাগরের মতো। উদ্ধার ঈদের গল্প নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু এই গল্পের সকল সত্যকে বিশ্লেষণ করার মতো সময় আমাদের হাতে নেই। যা হোক, একটা সত্য আমরা আমাদের মনে অবশ্যই গেঁথে রাখব, সেটা হল বনি ইসরায়েলীদের দেওয়া আল্লাহর ওয়াদা, আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব। কেন মিশরীয়দের প্রথম ছেলেদের মতো বনি ইসরায়েলীদের প্রথম ছেলেরা মারা যাননি? তারা মারা যায়নি কারণ আল্লাহ ভেড়ার বাচ্চার রক্তের মাধ্যমে তাদের জন্য একটা মুক্তির পথ দেখিয়েছিলেন। আল্লাহ আদেশ জারি করেছিলেন ভেড়ার বাচ্চার রক্তের চিহ্ন যেসব ঘরে লাগানো থাকবে সেরকম প্রত্যেকটি ঘরের প্রথম ছেলে যাতে মৃত্যু থেকে রেহাই পায়। কিন্তু যেসব ঘরে রক্ত লাগানো ছিল না সেরকম প্রত্যেক ঘরের প্রথম ছেলে যাতে মারা যায়। যদি ইসরায়েলীদের প্রথম ছেলেদের মধ্যে কেউ তার বাবাকে জিজ্ঞেস করত, বাবা কেন আমাদের নির্দোষ ভেড়ার বাচ্চাকে মরে যেতে হবে, বাবা এরকম কিছু একটা উত্তর দিতেন, ও আমার পুত্র, তুমি জানো যে আল্লাহ এই দেশের সব প্রথম ছেলেকে দোষী সাব্যস্ত করেছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের সবাইকে বিচার করবেন। যা হোক, আল্লাহ ক্ষমাশীল হিসাবে আমাদের বলেছেন যে যদি আমরা একটা ক্ষুতহীন ভেড়ার বাচ্চাকে জবাই দেই এবং আমাদের দরজায় সেটার রক্তের দাগ লাগিয়ে দেই তাহলে আমাদের উপর গজব নাজেল হবে না। ভেড়ার বাচ্চাকে অবশ্যই মরতে হবে কারণ গুনাহর মূল্য হল মৃত্যু। আল্লাহ ন্যায় বিচারক আর তিনি আমাদের গুনাহ এড়িয়ে যেতে পারেন না। তোমার জায়গায় ভেড়ার বাচ্চা থাকবে। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম যেমন একটা পুরুষ ভেড়া তার পুত্রের জায়গায় জবাই করেছিলেন, তেমনি আমরাও তোমার জায়গায় একটা ভেড়ার বাচ্চা জবাই করব। আমাদের কাছে তার কথা পরিষ্কার। যদি দরজার চৌকাঠে রক্ত থাকে শুধু তাহলেই তিনি আমাদের রেহাই দেবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের যে বিষয়টি উপলব্ধি করতে হবে তা হল আল্লাহর সামনে হযরত আদমের সকল বংশধররা হল মিশর আর ইসরায়েলিদের প্রথম ছেলে সন্তানের মতো। আল্লাহ পাকের আইন আমাদের সবাইকে মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে আর আল্লাহর ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করায়। কিতাব এটাই বলে,
ইহুদি ও অইহুদি সবাই সমান, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। গুনাহের মূল্য হচ্ছে অনন্তকাল শাস্তি। প্রভু যখন আসবেন তখন তাদের এমন শাস্তি দেয়া হবে যার ফলে তারা তাঁর উপস্থিতি এবং কুদরতির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে।
তাহলে রক্ষা পাবার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ কিভাবে তার ন্যায় বিচারের সাথে আপোষ না করে গুনাহকারীদের তার গুনাহ থেকে রক্ষা করতে পারেন? আমরা আজ বেশি দূরে যাব না, কিন্তু যেটা আমাদের যা প্রয়োজন তা হল বনি ইসরায়েলেরা মরণের গজব থেকে রেহাই পাবার জন্য যে ভেড়ার বাচ্চাগুলো জবাই করেছিল সেটা একজন উদ্ধারকর্তাকে চিহ্নিত করে যিনি এসেছিলেন এবং হযরত আদমের সকল বংশধরের গুনাহের ঋণ শোধ করার জন্য তার রক্ত ঢেলে দিয়েছিলেন। উদ্ধারকর্তা সম্পর্কে কিতাব বলে,
মসি গুনাহের জন্য একবারই মরেছিলেন। আল্লাহর কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি গুনাহগারদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। যেমন উদ্ধার ঈদের দিনে আল্লাহর উদ্দেশ্যে ভেড়ার বাচ্চাকে জবাই করা হয়েছিল।
এভাবে বনি ইসরায়েলেরা তাদের প্রথম ছেলেদের মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য ভেড়ার বাচ্চার রক্ত দরজায় লাগানো ছিল একটা দৃষ্টান্ত। দুনিয়ার উদ্ধারকর্তা যে রক্ত ক্রুশের বা সলিবের উপর ঝরিয়েছিলেন এটা সেই রক্তকেই নির্দেশ করে যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে আল্লাহর অনন্ত শাস্তি থেকে নিস্তার পায়। আপনার কি অবস্থা? আপনি কি জানেন আল্লাহর নবীরা উদ্ধারকর্তার রক্ত সম্পর্কে কি লিখেছেন? উদ্ধারকর্তা রক্ত দিয়েছিলেন যাতে আল্লাহ তার ন্যায় বিচারের সাথে কোনো আপোষ ছাড়াই আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি কি বিশ্বাস করেন সেই রক্তের শক্তি আছে আপনাকে দোজখের শাস্তি থেকে রক্ষা করার এবং আল্লাহর সাথে অনন্ত একটি জীবন যাপনের নিশ্চয়তা দেওয়ার? আখিরাতের দিন আল্লাহর ভয়ানক বিচার কি আপনাকে নিস্তার দিবে, নাকি মিশরীয়দের মতো সেটি আপনার উপরেও পড়বে?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851।
বন্ধুরা, আমাদের সময় শেষ। শোনার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আল্লাহ চাইলে আমরা বনি ইসরায়েলিদের গল্প চালিয়ে যাব আর দেখব আল্লাহ কিভাবে সমুদ্রের মাঝখান দিয়ে একটি পথ তৈরি করেছিলেন। আল্লাহ আপনাদের রহমত দান করুন এবং ইসরায়েলিদের তিনি যে কথাটি বলেছিলেন সেটির নিগুড় অর্থ আপনাদের অন্তরে প্রকাশ করুন।
আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব।